اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل كل من عند الله، وقال تعالى: وعلى الله فليتوكل المتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: كل شيء في القدر، حتى العجز والكيس، أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، آج کے سارا دنیا مانوش کرونا بھائرس آتنکے بھوگتے ہیں، কে কোথায় পালাবে, কে কি করবে, কোন দিশা পাইতেছে না। কোন ডাক্তার বলতেছে মাস্ক ব্যবহার করো, ঘন্টায় ঘন্টায় হাত ধোও। আবার আমেরিকার ডাক্তাররা বলতেছে মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সবাই ডাক্তার, এক ডাক্তারে ব্যবহার করতে বলতেছে, সরকারে এর দাম ঠিক করে দিয়েছে 30 টাকা, আর আমেরিকাতে বলতেছে এটা ব্যবহার করো না, এটাতে আরো বেশি আশঙ্কা। এসব নিয়ে খুব প্রেশার। আরব দেশের এক গাধা, সে তো তফই বন্ধ করে দিছে। জুমার নামাজের খুতবা এক লাইন করে দিছে, জুমার নামাজ হবে এক লাইনে খুতবা দিতে হবে। এইগুলো মুসলমানের কাজ না। যা শোনাইলাম এইগুলো মুসলমানের কাজ না। মুসলমানের কাছে তার ইমানের মধ্যে কিছু বিষয় আছে, আপনারা জানেন। তার একটা হল তাকদীর। ইমানের মধ্যে একটা বিষয় আছে, তার নাম কি? তাকদীর। যা ঘটবে আল্লাহর হুকুমে ঘটবে, আল্লাহর হুকুমের বাইরে কিছু ঘটতে পারে না। এটা আমরা বিশ্বাস করি কিনা? এক নম্বর কথা এইটা, কোনো কিছু ঘটতে হলে আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর ফয়সালা লাগবে। আল্লাহর ফয়সালার বাইরে দুনিয়াতে কোনো কিছু ঘটে না। দুই নম্বরে মুমিনের বিশ্বাস, আল্লাহ আমার মাওলা, পরম বন্ধু, পরম হিতাকাঙ্ক্ষী, কারণ তিনি আমার ব্যাপারে, আমি একজন মুমিন, তিনি আমার ব্যাপারে, আমার ক্ষতি হবে এইরকম কোন সিদ্ধান্ত, এইরকম কোন ফয়সালা তিনি করবেন না, এটাও বিশ্বাস করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া ঘটবে না, আর আল্লাহ আমার মাওলা, বন্ধু, তিনি ওয়াদা করছেন আমি যা কিছু ঘটাবো তার মধ্যে তোমার মঙ্গল থাকবে। যেগুলো তুমি মুসিবত দেখতেছ ওটা বাস্তবে মুসিবত না, ওটা নেয়ামত। ওর আড়ালে আমি এত কিছু রাখছি, এই মুসিবতের আড়ালে আমি এত নেয়ামত রাখছি তুমি কল্পনাও করতে পারবে না। আপনারা জানেন মূসা আলাইহিসসালাম আর খাজির আলাইহিসসালাম যাইতেছিলেন, লম্বা ঘটনা, কোরআন শরীফে 15 পারার শেষ পৃষ্ঠা আর 16 পারার প্রথম পৃষ্ঠা, দুই পৃষ্ঠায় মূসা আর খাজিরের কিসসা আল্লাহ বয়ান করছে। এরপরে যুলকারনাইন, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যার সাক্ষাৎ হয়েছিল, যুলকারনাইন, তিনি পুরা দুনিয়া সফর করছেন, ইয়াজুজ মাজুজকে এক প্রাচীর দিয়ে আটকাই দিছেন, বহুত বড় আল্লাহর ওলি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নিছিলেন তওয়াফ করা অবস্থায়, এবং ওনার প্রধান উজির, প্রধানমন্ত্রী ছিল খাজির আলাইহিস সালাম, যুলকারনাইনের প্রধানমন্ত্রী হল খাজির আলাইহিস সালাম। দুইজন বস্তুত মানুষ কিন্তু গুণাবলীর দিক দিয়ে ফেরেশতার উপরে। আমরা 6 মাসে তা দিতে পারি, ওনারা কয়েক মিনিটে তা দিতে পারেন। দেখতে মানুষ, মানুষের পেটে হয়েছে, খানা খাইতে হয়, কিন্তু কিছু গুণাবলী ওনাদেরকে আল্লাহ দিছিলেন যেগুলো ফেরেশতাদের মতো, ফেরেশতা না ওনারা, এই দুজন একই টাইপের, যুলকারনাইন বাদশাহ আর খাজির আলাইহিস সালাম তার উজির মন্ত্রী। এটাও কোরআন শরীফে ঘটনা আছে। তো মূসা আর খাজির একসাথে চলতেছিলেন, অনেক শর্ত শরাইত দিয়ে মূসা আলাইহিস সালাম ছিলেন যে আমি আপনার কোনো কাজে আপত্তি করব না, এই শর্ত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেন নাই। কয়েকটা ঘটনার কারণে, একটা ঘটনা, ওনারা যাইতেছেন কিছু বাচ্চা খেলতেছে, কিছু বাচ্চা খেলতেছে, হঠাৎ খাজির আলাইহিস সালাম এক বাচ্চার মাথা ধরলেন, ধরে খুপড়ি উঠাই ফেললেন, খুপড়ি উঠাই ফেললেন, ফুটফুটে বাচ্চা মরে গেল, মরে গেল। মূসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না, আপনি এই বাচ্চাটা মাসুম বাচ্চা, এর গুনাহ এখনো লেখা হয় নাই, আপনি এর শহীদ করে দিলেন। হাজির আলাইহিস সালাম যে আল্লাহর হুকুমে করছে এবং এর পিছনে বড় হেকমত আছে, ওটা আর এক সাবজেক্ট, ওটাকে বলে তাকবীন, ওটা হাজির আলাইহিস সালাম জানে। আর মূসা আলাইহিস সালাম যেটা জানে মাসলা মাসাইল, এটাকে বলে তাশরিয়, এটা মূসা আলাইহিস সালাম জানে। তো মূসা আলাইহিস সালাম শরীয়তে একটা বাচ্চাকে কতল করা তো গুনার কাজ, কিন্তু উনি তো করতেছে আল্লাহর হুকুমে, ওনার জন্য তো গোনা না। ফুটফুটে বাচ্চা শহীদ হয়ে গেল, আল্লাহর হেকমত ছিল। কি হেকমত? আল্লাহ জানতেন এই বাচ্চা যখন বড় হবে তো পাক্কা শয়তান হবে, নাস্তিক হবে, পাক্কা শয়তান হবে, এবং এর কারণে এর বাপ মায়ের দিনদারই নষ্ট হবে, অথচ বাপ মা অনেক বড় দিনদার, তাদের দিনদারি নষ্ট হবে। আল্লাহ চান নাই তাদের দিনদারি নষ্ট হোক, কিন্তু আল্লাহ চাইছে একেই বিদায় করে দেব। আল্লাহর নির্দেশে হাজির আলাইহিস সালাম এই কাজটা করছে। তো কাজটা দেখতে খারাপ না, তো বাচ্চাকে শহীদ করে দিল, কিন্তু পর্দার আড়ালে কি আছে? এই বাচ্চার বাপ মা যখন জানল তাদের বাচ্চাকে শহীদ করে দেওয়া হয়েছে, তো তারা সবর করল যে এটা আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহর হুকুম না হলে আমাদের বাচ্চা এইভাবে শহীদ হবে না। তারা ধৈর্য ধারণ করল, আল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ করল না, আল্লাহর ফয়সালায় খুশি থাকল। এর ফলে আল্লাহ কি দিলেন? তাদের ঘরে একটা কন্যা সন্তান দিলেন। ওই বাপ মায়ের ঘরে কি দিলেন? কন্যা সন্তান দিলেন। সেই কন্যা সন্তানের বিবাহ হল বড় হওয়ার পরে এক নবীর সাথে আলাইহিমুসসালাম, এবং সেখান থেকে একটা বাচ্চা হল, সেই বাচ্চাটা বড় হয়ে সেও আল্লাহর নবী হয়ে গেল। তো আগের বাচ্চা তো শহীদ হয়ে গেল, বাপ মা সবর করল, সবর করে কি পাইল? তাদের বংশে একজন নবী পাইল। শয়তান বিদায় নিল আর নবীর আগমন ঘটল। তাহলে সবর করে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। আবার ডাক্তারদের ফায়দা হয়ে গেছে, ডাক্তার দ্বারা তাদের ফায়দা হয়ে গেছে, যে তাহলে এই খুপড়িটা খোলা যায়, এটা খোলা যায়, আর না হাজির আলাইহিস সালাম খুললো কেমনি? ওরাও কি করে, এই চারিপাশটা চামড়া কেটে, চামড়া কেটে উপরের এই খুপড়িটা খুলে ফেলে, খুলে মগজের মধ্যে যদি কোন রক্ত জমে যেটা তার জন্য ক্ষতিকর, ব্রেন নষ্ট করে দিবে, এই সব রক্ত পরিষ্কার করে আবার খুপড়িটা বসাই দিয়ে চামড়াটা সেলাই করে দেয়। এই যে থিওরি, তারা পাইল কোথায় ডাক্তাররা? এই হাজির আলাইহিস সালামের ঘটনা থেকে এই থিওরিটা পাইছে। এখন যে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে, বুক ফেড়ে ফেলে, ফেড়ে বাইপাস লাইন করে। ফুসফুসের সাথে হার্টের আগে যে লাইন ছিল ওই লাইন তো বন্ধ হয়ে গেছে, চর্বির চর পড়ে বন্ধ হয়ে গেছে, বেচারা দম নিতে পারতেছে না। তো আল্লাহ তাআলা পায়ের মধ্যে কিছু এক্সপায়ার রগ দিয়ে রাখছেন, দুনো পায়ের মধ্যে এক্সপায়ার, যে রগগুলোর কোন ফাংশন নেই। ডাক্তাররা কি করে, পাও ফাড়ে ওই রগগুলো বের করে, ওই রগের কোন কাজ নেই, আল্লাহ এমনি দিয়ে রাখছে। ওই রগ বের করে ফুসফুসের সাথে আর হার্টের সাথে ওই রগ দিয়ে কানেকশন দেয়, দিলে আবার রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়, তার শ্বাস নিতে কোন অসুবিধা থাকে না, তার হার্টের রোগ ভালো হয়ে গেল। তো এই যে ওপেন হার্ট সার্জারি করতেছে, এটা ডাক্তাররা কোথায় পাইল? আমাদের নবীজিকে চারবার বুক ফোড়া হয়েছে। ওই ব্যাখ্যাতে গেলে সময় লাগবে, কেন মেয়েরাজে দেওয়ার আগে একবার বুক ফাড়া হয়েছে, ফেড়ে কলবের মধ্যে ইমান হেকমত ঢুকানো হয়েছে। এই যে রসুল্লাহকে চারবার বুক ফাড়া হল, তারপরে রসুল্লাহ বেঁচে থাকলেন, এইখান থেকে ডাক্তারদের আইডিয়া হয়েছে তাহলে বুক ফাড়ার পরও লক্ষ্মী হয়, বেঁচে থাকতে পারে। তখন তারাও গবেষণা করে দেখে ঠিক। আমি দেখাইতেছিলাম যে খাজির আলাইহিসসালাম একটা বাচ্চাকে শহীদ করল, দেখতে খারাপ কিন্তু আড়ালে কি আছে, নবী পেয়ে গেলেন, তাদের বংশে কি পেয়ে গেলেন, নবী পেয়ে গেলেন, নবী পেয়ে গেলেন। কিতাবে লিখছে এক বুজুর্গ একখানে মাহফিলে যাইতেছিল, চৌকাটে বাড়ি খেয়ে তার কপাল জখম হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে গেলেন, ওনার আর মাহফিলে যাওয়া হল না। এটা দেখতে ভালো না খারাপ? খারাপ। কিন্তু পরে জানা গেল উনি যে পথে যাইতেছিলেন ওই পথে কিছু দুশ্মন, ইসলামের দুশ্মন ওত পাতে বসেছিল, উনি যখন যাবে ওনাকে শহীদ করে দিবে। প্রত্যেক হক্কানি আলেমের দুশ্মন থাকে, প্রত্যেক নবীর দুশ্মন ছিল, এটা কোরআনের আয়াত। প্রত্যেক নবীর জন্য আদু, আদু মানে দুশ্মন, প্রত্যেক নবীর জন্য আল্লাহ দুশ্মন রাখছে। প্রত্যেক নবীর জন্য যেমন দুশ্মন আছে, প্রত্যেক নায়েবে নবীর জন্য দুশ্মন আছে, জানের দুশ্মন, যেহেতু তারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, বাতিলের হিট লাগে, তখন তারা ওই বুজুর্গকে ক্ষতি করার চেষ্টা করে। তো ওই বুজুর্গকে শহীদ করার জন্য কিছু লোক এক ঝোপ ঝাড়ের মধ্যে লুকাইছিল। আর এইটা আল্লাহ ওই বুজুর্গকে কিভাবে জানাবে? বুজুর্গ তো নবী না, ওহি পাঠাই দিবে। বুজুর্গ তো নবী না, ওহি পাঠাই দিবে যে আপনি যায়েন না, আজকে প্রোগ্রাম ক্যান্সেল করেন, পথে আপনার দুশ্মন আছে, ওহি তো দেওয়া যেতেছে না, তো কি করতে হবে? আল্লাহ একটা দুর্ঘটনা ঘটায়, ওনার প্রোগ্রাম ক্যান্সেল করে দিলেন। দুর্ঘটনা ঘটায় প্রোগ্রাম কি করলেন, ক্যান্সেল করে দিলেন, ওনাকে দুশ্মনদের হামলা থেকে রক্ষা করলেন। তো ও নিজের চৌকাটায় বাড়ি খেয়ে আহত হয়ে গেলেন, দেখতে খারাপ না, কিন্তু বাস্তবে কি জান তো বেঁচে গেল, ওই জখম হয়ে গেছে ঠিক হয়ে গেল, জান তো বেঁচে গেল। যে কোনো বিপদ মুসলমানের জন্য এরকম, দেখতে বিপদ ওর আড়ালে কি নেয়ামত, প্রত্যেকটা বিপদে ইমান আছে, যে ইমান আছে যে কেউ আল্লাহর কারোর সাথে আত্মীয়তা নেই, কারোর সাথে আত্মীয়তা নেই, কালা হোক ধালা হোক শিক্ষিত হোক মূর্খ হোক, যে কেউ ইমান আছে তার জন্য এই ওয়াদা, তার জন্য কোনো মুসিবত নেই, তার প্রত্যেকটা মুসিবতের আড়ালে এত নেয়ামত, যে নেয়ামতের দিক তাকাইলে এটা মুসিবত থাকে না, এটা কি হয়ে যায়, এই মুসিবতটা নেয়ামত হয়ে যায়। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ সাইয়্যিদ, আমার পীর যিনি, উনি নবীজির বংশের লোক, আবরারুল হক, উনি আমাদেরকে একটা ঘটনা শুনাইছেন। একজনের মাথায় একটা ঢিল লাগছে, পরে তাকাই দেখলো কি লাগলো মাথায়, সামান্য চোট পাইছে, তো দেখা যায় একটা পোটলার মতো কিছু দেখা যায়। আমি আপনাদেরকে আগেও শোনাইছি এই কিসটা, পোটলার মতো দেখা যায়। পরে উনি পোটলাটা খুলছে, খুলে দেখে এর মধ্যে 5 লক্ষ টাকা, আবার ওই লোকের নাম লেখা, এই টাকাটা আপনার জন্য হাদিয়া, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক। যে মাথায় ঢিল লাগলো এটা ভালো না খারাপ, খারাপ, কিন্তু ঢিলের মধ্যে কি পাইল, 5 লক্ষ টাকা হাদিয়া পাইল। এখন সে টাকা তাকে করতেছে আর একটা ঢিল লাগে কিনা, আর একটা ঢিল লাগলে একটা বিল্ডিং ছোটখাটো দিতে পারবে আর কি। তো দেখতে তো মুসিবত, কিন্তু এর মধ্যে শুধু নেয়ামত আর নেয়ামত। আপনার বাচ্চা মারা গেছে, আপনি সবর করলেন, বাচ্চা তো আমি তৈরি করি নাই, আমি তো আনন্দ ফুর্তি করছি, আমি তো আনন্দ ফুর্তি করছি, বাচ্চা তো আল্লাহ তৈরি করছে। পানির উপরে নকশা করা মানুষের দ্বারা সম্ভব, প্রত্যেকটা মানুষ 1 ফোঁটা পানি দ্বারা তৈরি, এই পানির মধ্যে আল্লাহ তাআলা নকশা করছে, যা দুনিয়ার কেউ পারবে না। পানির উপরে, পাথরের উপরে পারবে, লোহার উপরে পারবে, বিল্ডিং এ পারবে, কিন্তু পানির উপরে কেউ নকশা করতে পারবে না, আল্লাহ করে দিছে। এবং এমন নকশা করছে যে আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছি। কিসের চাঁদ, কিসের গোলাপ ফুল, কিসের চাঁদ, কিসের গোলাপ ফুল, সবকিছুতে সুন্দর এই মানুষ। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা আত-তিন, আত-তিনের মধ্যে বলতেন, তাহলে বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে না। মানুষের থেকে সৃষ্টি কিচ্ছু নেই, না ফেরেশতা, না জিন, না কেউ, না হুর, না পরী, কিচ্ছু না। সবচেয়ে সৃষ্টির মধ্যে সুন্দর হল মানুষ। আল্লাহ পানির মধ্যে নকশা করছে, নকশা করে এত সুন্দর আকৃতি দান করছে, এটা আল্লাহর কত বড় কুদরত, আল্লাহর কত বড় কুদরত। এবং সেই মানুষকে তার মহাব্বত মারেফাত দিয়ে জান্নাতি বানাই দিয়েছেন। জান্নাতে তো ফেরেশতাও থাকবে না, জিনও থাকবে না, শুধু মানুষ থাকবে। কে থাকবে? জান্নাত শুধু মানুষের জন্য। দুনিয়াতে বাহ্যিকভাবে হ্যাঁ সুখও আছে দুঃখও আছে, বাহ্যিকভাবে, যদিও মমিনের কোন দুঃখ নেই। মমিনকে আপনি যত খারাপ দেখেন কোন খারাপ নেই, আগুনে পড়ে মরে গেছে শহীদ হয়ে গেছে, পানিতে ডুবে মরে গেছে শহীদ হয়ে গেছে, জীবনে সব গোনা সমস্ত গোনা মাপ কোন হিসাব হবে না তার, বাসের তলে পড়ে মরে গেছে শহীদ হয়ে গেছে। মমিনের কোন মুসিবত নেই। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করছে যে কোন মমিনের জন্য এই কথা বলা জায়েজ আছে কিনা যে দুর্ভাগ্যবশত আমার এটা ঘটল, দুর্ভাগ্যবশত এই শব্দটা কোন মমিনের জন্য ব্যবহার করা জায়েজ আছে কিনা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করছেন কোন মমিনের জন্য এই শব্দ ব্যবহার করা জায়েজ নেই। ইমান আনার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে, নবীকে বিশ্বাস করার পরে সে দুর্ভাগ্যের কাতার থেকে বের হয়ে গেছে, দুর্ভাগ্যের কাতার থেকে বের হয়ে গেছে। তাই বলতেছিলাম আপনার সন্তান মারা গেছে, আপনি সবর করলেন, আল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ করলেন না, সন্তান তো আপনি মানান নাই, মানাইছে কে? আল্লাহ বানাইছে, পানির মধ্যে নকশা করছে, সেই সন্তান কলিজার টুকরা মরে গেছে। অনেকে তো বলে ফেলে আল্লাহ কত লোকের দশটা ছেলে তোমার চোখে পড়ল না আর আমার একটা এটা তোমার চোখে পড়ল, তুমি একটা নিলা কেন? শয়তানদের বুদ্ধি শুনে একটা নিলা কেন? শয়তানদের বুদ্ধি শুনে রেডিও টেলিভিশনে যা প্রচার করে সব ইহুদিদের বুদ্ধি, আমার তো চার ছেলে চার মেয়ে, এরপর তো হাসপাতালে যাওয়ার সময় একজন লোক সাথে পাই না, সবাই ব্যস্ত, চারজন দিয়ে হাসপাতালে যাইতে একটা লোক পাইতেছি না, আর যে একজন রয়েছে ওই একজন মানাও যেতে পারে, হে বুড়া বসে কি করবে, হে বুড়া বসে কি করবে, শয়তানি বুদ্ধি এগুলো। আল্লাহ নবী বলছেন উম্মত বাড়াও, এমন খানদানে বিয়ে করো যে খানদানের মেয়েরা বেশি সন্তান দেয়, এমন খানদানে বিয়ে করো উম্মতের আধিক্য দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাশরের ময়দানে ফখর করব। নবীজি কইতেছে উম্মত বাড়াইতে, আর আপনার রেডিও টেলিভিশন কইতেছে বুদ্ধিমান হন, সন্তান নেবেন না, আবার বড় বড় বিলবোর্ড লাগিয়ে রাখছে কাটুক না আর কয়দিন দুজনার সংসার, কাটুক না আর কদিন দুজনার সংসার, আবার আর একটা বিলবোর্ডে কি করছে, এটা মেয়ের পাশে একটা বুড়া মানুষের ছবি দিছে, তার দাদা অথবা নানা, সে ওই নাতনির কান্দে হাত দিয়ে কইতেছে সুসন্তান একটাই যথেষ্ট, ওই বুড়া কি নবী না ওলি, নসিহত করলো সুসন্তান একটাই যথেষ্ট, হে নবী না ওলি, সব শয়তানি, এই এনজিওর হলো শয়তান, আগে একবার এসে এই দেশ দখল করছিল, আবার এনজিও নাম দিয়ে আসছে আবার দখল করার জন্য, এবং অর্ধেক দখল করে ফেলছে এনজিও না, বাংলাদেশের অর্ধেক দখল করে ফেলছে। আপনি যত বিল আগে সোনালী ব্যাংকে দিতেন ওইসব বিল এখন বেরাক ব্যাংকে দিতে হয়, বেরাক ব্যাংকটা কাদের? এনজিওদের। সরকারের বিল যখন তারা নিচ্ছে এর ভিতরে সূক্ষ্ম ইঙ্গিত আছে, মাথা আলো লোক তো নেই বাংলাদেশে, শিক্ষিত লোক আছে মাথায় তো ঘিলু নেই, মাথায় হলো গাধার মগজ, বিরাট ডিগ্রিওয়ালা কিন্তু মাথায় হলো গাধার মগজ, তাহলে সুরেশ্বরীদের পীর পুরো ল্যাংটা এই গ্রাজুয়েটরা হ্যাঁ গরু নিয়ে ওখানে যাচ্ছে। এদের মামা মামা পার হইলে সুরেশ্বরী ভণ্ড পীর পুরো ল্যাংটা একটা মশারি টানায় রাখছে। আর তার মুরিদার কইতে আরে বাবা ল্যাংটা হলে কি হবে, বাবার মধ্যে অনেক কিছু আছে। তাহলে বাবার মধ্যে আর কি আছে, যা ছিল সব উনি কাপড় খুলে দেখাই দিতেন, তারপর টোটাল এই যন্ত্রপাতি আছে, এর বাইরে আর কিছু নেই। আর কি আছে? তো এই শিক্ষিত গরুগুলো যারা ওলামাদের কাছে আসে না, ওলামাদের সহবাতে আসে না, এলেম কালাম নেই, এই শিক্ষিত গরুগুলো এই শিক্ষিত ব্রিটিশ শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তা কোন শিক্ষা? কোরআন সুন্নাহ শিক্ষা, ব্রিটিশ শিক্ষা না। পুরা দুনিয়াতে ব্রিটিশ শিক্ষা চলতেছে, ওটা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরু ধ্বংস। আজকে যে আমরা ধ্বংস হইতেছি, আমাদের সুখ শান্তি নষ্ট হইতেছে, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যেতেছে, কেন? ওই শিক্ষার কারণে। ওই শিক্ষা শিখে আমাদের ছেলে পেলে লন্ডন আমেরিকাকে কিবলা বানাই দিচ্ছে। ব্রিটিশ শিক্ষার বদলে আমাদের কিবলা থাকবে মক্কা মদিনা। ওই শিক্ষা নেওয়ার কারণে আমাদের ছেলে পেলের কিবলা কোথায়? লন্ডন আমেরিকা। লন্ডন আমেরিকা কোন শান্তি আছে? সেখান থেকে নেওয়ার মতো কিছু আছে? 18 বছর বয়স হয়ে গেল, ছেলে হোক মেয়ে হোক সব বের করে দিচ্ছে, যাও। বাপ মা কইতেছে তোমার ব্যাপারে আমার আর কোন দায় দায়িত্ব নেই, তুমি কোথায় চাকরি করবা, কোথায় কি করবা, কোথায় খাইবা, কোথায় থাকবা, তোমার দায়িত্ব, আমার দায়িত্ব শেষ। বলেন তো একটা মেয়ে কি করবে এখন, কি করবে? কোন মুসলমান বাপ মা তার 18 বছর মেয়েকে এইভাবে রাস্তায় নামাই দিতে পারবে? পারবে নামাই দিতে? কোনদিন পারবে না, কোনদিনও পারবে না। সে তো তার জন্য কত ছেলে দেখবে, কোন জায়গায় বিয়ে দিলে আমার মেয়েটা শান্তিতে থাকবে। ইসলামী সমাজ আসলে বের করে দিচ্ছে, যাও। আমাদের এখানে একটা মেয়ে পর্যন্ত পৌঁছতে গেলে অনেক কষ্ট করে পৌঁছতে হয়, কত লোকজন ধরতে হয়, তার বাপ মায়ের কাছে যাইতে হয়, আলাপ আলোচনা করতে হয়, মোহর দিতে হয়, অনেক কিছু পরে একটা মেয়ে পর্যন্ত যাওয়া যায়। আর ওখানে মেয়েরা পুরুষের কাছে আছে, এই তুমি আমাকে নিবা, তুমি আমাকে গ্রহণ করবা। ওখানে কোনো ধাপ নেই, মেয়ে পুরুষ খুঁজে ওখানে, এই খুঁজতে যায় 50টা ঠোকর খায়, অনেকের জান যায়। আর যে কটা জান যায় না, একটাও একটা স্বামী পায়, কিন্তু ওই স্বামী 1 বছরও টেকে না, ওই স্বামী 1 বছরও টেকে না। চরম অশান্তিতে তারা আছে, তারা ওই অশান্তি থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, আর আমরা ওটা গ্রহণ করার চেষ্টা করতেছি। ইহুদি খ্রিস্টানরা যে মুসিবত থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে, আমাদের স্কুল কলেজের শিক্ষিত যুবক যুবতীরা ওইটাকে কামিয়াবি মনে করে ওইটাকে অর্জন করার চেষ্টা করতেছে। অথচ বাস্তব এই, তাদের থেকে ইসলামের মুসলমানদের নেওয়ার কোনো কিছু নেই। আমাদের প্রত্যেকটা আদর্শ ওদের আদর্শ থেকে ভালো, ওদের আদর্শ থেকে ভালো। আমাদের সমাজে রাম একটা মেয়ে মানে কি? রাজরানী, রাজরানী। তার বাপ তাকে হাদিয়া দিচ্ছে, তার ভাইরা তাকে হাদিয়া দিচ্ছে, তার স্বামী তাকে হাদিয়া দিচ্ছে, তার ছেলেরা তাকে হাদিয়া দিচ্ছে, তার খরচের কোনো দায়িত্ব নেই, খরচের কোনো, আবার বাপ মরে গেলে ভাইদের অর্ধেক পাইতেছে, খরচের কোনো দায়িত্ব নেই, সবাই অর্ধেক পাইতেছে। এই জমা টাকা দিয়ে সে হজ করুক, উমরা করুক, মসজিদ বানাই দিক, মাদ্রাসা বানাই দিক, খরচের কোনো দায়িত্ব নেই। বিয়ে পর্যন্ত কার দায়িত্ব? বাবার দায়িত্ব। বীর পরে কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। স্বামী মারা গেলে কার দায়িত্ব? সন্তানের দায়িত্ব। সন্তান নেই তো নিকট আত্মীয়ের দায়িত্ব। কি সুন্দর সমাজ! এগুলো কিছুই কাফেরদের মধ্যে নেই। আমাদের এখানে স্ত্রীকে যে মালিকানা দেওয়া হয়েছে, সেটা কারোর হস্তক্ষেপ চলবে না। স্ত্রী বাপের থেকে পায়, মায়ের থেকে পায়, স্বামীর থেকে পায়, এই মালে কারোর হস্তক্ষেপ চলবে না, একচ্ছত্র মালিকানা তার। কিন্তু ওইখানে কাফেরদের মধ্যে স্ত্রীর মালের মধ্যে স্বামীর হস্তক্ষেপ চলে, হস্তক্ষেপ চলে। আর একটা কথা মনে করে রাখেন, যে জিনিস যত সহজলভ্য হবে তার মূল্য তত কমবে। যে জিনিস যত সহজলভ্য তার দাম কম, আর যে জিনিস পাওয়া দুষ্কর তার দাম বেশি। মুসলমান মেয়েরা পর্দায় থাকে, তাকে পাওয়া দুষ্কর, তার হাতটাও দেখার সুযোগ নেই, হাত মোজা পরা, পাওয়াটাও দেখার সুযোগ নেই, পাওয়া মোজা পরা, এদের দাম বেড়ে গেছে। পর্দায় দাম কমায় না, দাম বাড়ায়, দাম বাড়ায়। আর ওরা ওপেন থাকে, তার চেহারাও খোলা, চুলও খোলা, হাতও খোলা, রান পর্যন্ত পাও খোলা, সব খোলা। হ্যাঁ, যেদিক তাকাইবেন একটা ল্যাংটা মহিলা, যেদিক তাকাইবেন একটা ল্যাংটা মহিলা। এই দেখতে দেখতে ওদের আর ওই যে মাঘ মাসে মোলার যেরকম কোনো দাম থাকে না, এক মন মোলার দাম আট আনা, এক মন মোলার দাম কত? আট আনা। লন্ডন আমেরিকার মহিলাদের এই হালাত হয়েছে, ল্যাংটা থাকতে থাকতে, উলঙ্গ থাকতে থাকতে, আর পুরুষগুলো দেখতে দেখতে ওদের কোনো দাম নেই, ওদের প্রতি কোনো আকর্ষণ নেই। এত দেখলে আকর্ষণ থাকে? কোনো আকর্ষণ নেই। একটা টেবিলের পা দেখলে আকর্ষণ হবে আপনার? টেবিলের পায়ে দেখলে আকর্ষণ হবে? লন্ডন আমেরিকাটা মেয়েকে দেখলে আপনার আকর্ষণ হবে না। একটা টেবিলের পায়া, চেয়ারের পায়ার যে অবস্থা, ওখানে একটা মেয়ের পায়ের সেই অবস্থা। সহজলভ্য, সহজলভ্য হওয়ার কারণে দাম শেষ হয়ে গেছে। আর আমাদের মেয়েরা পর্দায় থাকে, তো কি হয়েছে? দাম বেড়ে গেছে। আল্লাহ লানত নাজিল করুক বেগম রোকেয়ার উপরে, এই শয়তান প্রথম মেয়েদেরকে এই গলত রাস্তায় নামাইছে। আস্থা ইবলিস, বেগম রোকেয়া আস্থা ইবলিস। এই ইবলিসের কারণে মেয়েরা এই ইউরোপিয়ান আমেরিকান মেয়েদের অনুকরণ শুরু করছে। শিক্ষিত বাপেরা তাকে খুব মূল্যায়ন করে, খুব মূল্যায়ন করে। আমাদের নজরে তার উপরে লানত। সেই এই দেশের মেয়েদের গোমরা হওয়ার জন্য সেই হল ইমাম, গোমরা হওয়ার ইমাম সে। আল্লাহ হেদায়ত দান করুক। বলতেছিলাম যে এই করোনা ভাইরাস নিয়ে মুসলমানদের আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই। তারা আল্লাহ যা কইছে এটা করবে, আর কোন দায়িত্ব নেই। আল্লাহ তাদেরকে দায়িত্ব দিছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আত্মুর শাত্রুল ইমান, তোমার ঘরকে পরিষ্কার রাখো। তোমার ঘরের চারিপাশ কি রাখো? পরিষ্কার রাখো। সব হাদিস, নাজরিফু আফনিয়াতা বুয়ুতিকু, তো পরিষ্কার রাখবে। দুই নম্বর, তাকে দায়িত্ব দিছে তুমি আল্লাহর কাছে এই দোয়াটা মাঝে মধ্যে পড়ো। কি দোয়া? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস অল জুনুন অল জুজাম অমিন সাইয়িল আসকাম। এই দোয়াটা শিখাইছে, কোন ভাইরাস দেখো, প্লেগ দেখো, মহামারী দেখো, আমি দোয়া শিখাই দিয়ে গেলাম, এই দোয়াটা পড়ে নিশ্চিন্ত হয়ে যাও। তোমার তওয়াফ বন্ধ করার দরকার নেই, জুমার নামাজও বন্ধ করার দরকার নেই, মুসাফাও বন্ধ করার দরকার নেই, কিছু দরকার নেই, এই দোয়াটা পড়ো। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম অমিন সাইয়িল আসকাব। আল্লাহর উপরে ভরসা রাখেন, তাওয়াক্কুল ভরসা রাখেন, তাকদীর যে আল্লাহর হুকুম ছাড়া কিছু ঘটবে না, আল্লাহ আমার বন্ধু, তিনি আমার ব্যাপারে কোন ভুল সিদ্ধান্ত করবেন না, কোন ক্ষতিকর সিদ্ধান্ত করবেন না। তিনি যদি আমাকে হেফাজত করে, কোন ভাইরাস আমাকে আক্রান্ত করতে পারবে না। আর তিনি যদি লিখে রাখে যে এই ভাইরাস আমার শরীরে আসবে, তো আসবে, আসার পরে তিনি আবার আমাকে সুস্থ করে দিবেন। ওইদা মারিস্তু, কোরআন শরীফে আসছে, ওইদা মারিস্তু আমি যখন অসুস্থ হয়ে যাই, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেন, সুস্থ করে দেবেন। আচ্ছা সুস্থ হইলাম না, আমি মরে গেলাম, ঠিক আছে আমি শহীদ হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমার জীবনের কোন হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ আমাকে বেচতে দিয়ে দিবেন। তা আল্লাহর হুকুম ছাড়া হবে না, হইলে আল্লাহ সুস্থ করে দিবেন, যদি সুস্থ নাও করেন আর আমি মারা যাই, আমি শহীদ হয়ে যাব, আমার জীবনের কোন হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আল্লাহ বেহেশতে পাঠাই দিবেন। তাহলে এটা নিয়ে আমার দুশ্চিন্তার কি আছে বলেন? দুশ্চিন্তার কিছু আছে? কোন মমিনের দুশ্চিন্তার কিছু আছে? কিন্তু কাফেররা তাকদীর বিশ্বাস করে না। আমরা যখন বিশ্বাস করি যে মৃত্যু একটা সেকেন্ডের মধ্যে নির্দিষ্ট, ঠিক ওই সেকেন্ডে আমার জান বেড়ে যাবে, করোনা ভাইরাস আসুক আর না আসুক, এই ভাইরাসের সাথে মৃত্যুর কোন সম্পর্ক না। আল্লাহ যে টাইমটা আমার জন্য ঠিক করে রাখছে, ওই টাইম যখন আসবে আমার মৃত্যু হবে, কোন ভাইরাস দরকার নেই, মৃত্যু নির্ধারিত। সুরায় মুনাফিকুনের শেষ আয়াত, তোমার মৃত্যু সময় যখন আসবে, এক সেকেন্ড বাড়ানো হবে না, কমানো হবে না, বাড়ানো হবে না, ঠিক ওই সেকেন্ডে তোমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। দুনিয়ার ভিসার মেয়াদ বাড়ানো যায়, কিন্তু আল্লাহ আমাদেরকে যে ভিসা দিয়ে পাঠাইছেন 60-70 বছরের ভিসা, এই ভিসার মেয়াদ বাড়ানো যায় না, এই ভিসার মেয়াদ বাড়ানো। আমি যখন এটা বিশ্বাস করি, আমার মৃত্যু নির্ধারিত টাইম হবে, এই না যে করোনা ভাইরাস আক্রান্ত হলে আমার মৃত্যু 5 বছর আগে হয়ে যাবে, এটা তো হইতে পারে না, তাকদীর হলো না, তো তাকদীরে বিশ্বাস হলো না, যে সে আরো পরে মরত, এই ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে আগে মরে গেল, অকাল মৃত্যু। অকাল মৃত্যু যে বিশ্বাস করে তার ইমান নেই, অকাল মৃত্যু যে বিশ্বাস করে তার কোন ইমান নেই, সে তাকদীর বিশ্বাস করে না। তাহলে করোনা ভাইরাস কি হয়েছে? এইগুলো তো আল্লাহ তাআলা কাফেরদেরকে আজাব দেওয়ার জন্য দিচ্ছে, কাফেরদেরকে আজাব দেওয়ার জন্য। ওই ঘুরে মুসলমানদের উপরে চরম জুলুম করা হয়েছে, নামাজ পড়তে দেওয়া হয় নাই, রোজা রাখতে দেওয়া হয় নাই, আজান দিতে দেওয়া হয় নাই, তাদেরকে নাস্তিকদের সাথে, মুসলমান মেয়েদেরকে নাস্তিকদের সাথে বিয়ে বসতে বাধ্য করা হয়েছে, এই জন্য আল্লাহ ওদেরকে পত্তন ধরছে, ওদেরকে পত্তন ধরছে, ওখান থেকে কয়েকদিনের মধ্যে পুরো দুনিয়া ছড়াই দিছে। ভারতে কত জুলুম হয়েছে, কত জুলুম হয়েছে, দিল্লিতে কি পরিমাণ মানুষ মারা গেছে, কি পরিমাণ দোকানপাট জ্বালাই দেওয়া হয়েছে মুসলমানদের। এটা আপনি আমি করলে তো বিশ্বাস করবেন না, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কি কইছে, হ্যাঁ মমতা কি কইছে, যেটা রাষ্ট্রীয়ভাবে এই লোকগুলোকে হত্যা করা হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাজ্য সরকারের পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস মুসলমানদেরকে নির্মূল করার জন্য। একটা হিন্দু মুখ্যমন্ত্রী সে এই ভাষণ দিছে, ওই একটা না আরো শত শত হিন্দুরা মোদির বিরুদ্ধে, মোদি তো চায়ের দোকানদার ছিল, এ শুরু থেকে জ্বালানোর অভ্যাস, চা জ্বালাই আসছে, পরে গুজরাটের মুসলমানদের জ্বালাইছে, গুজরাটের মুসলমানদের জ্বালাইছে, এবারে পুরা কাশ্মীরে জ্বালাইছে মুসলমানদের, তারপরে ভারতে জ্বালাইছে, এ পুরা জিন্দগিতেই জ্বালাও, শুধু জ্বালাও, ওই চা জ্বালায় পরে অভ্যাসটা হয়েছে। এ কোন মানুষের কাতার পড়ে না, এলো হিংসর হায় না, হিংসর হায় না, একে দাওয়াত দিয়ে বঙ্গবন্ধুকে খাটো করা হইতেছিল, আল্লাহ রক্ষা করছে। এত বড় জালেম করে দাওয়াত দেওয়া হয়তো, সে হল সাম্প্রদায়িক, মুসলমানদেরকে দেখতেই পারে না, সে ঘোষণা দিচ্ছে যে আমার রাজ্যে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কাদিয়ানি সবাই থাকবে, মুসলমান থাকতে পারবে না, এত বড় সাম্প্রদায়িক সে। বঙ্গবন্ধু কি সাম্প্রদায়িক ছিল, তার জন্ম শতবার্ষিকীতে একে দাওয়াত দিলে ওনার রূহ কষ্ট হইত না, কিন্তু আমাদের নেতা নেত্রীদের সেই মাথা নেই, এরা দাওয়াত দিলে যে ওনার অসম্মানই হবে এই মাথা নেই, কিন্তু আল্লাহ হেফাজত করছে, আল্লাহর কাজ আল্লাহ করছে। করোনা ভাইরাসকে উপলক্ষ করে ওর আগমন বাতিল হয়ে গেছে, আল্লাহর কাজ আল্লাহ করছে। এত বড় হিংসর হায়না, এত বড় জানোয়ার, এই জানোয়ারকে বাংলার পাক জমিনে হ্যাঁ পাওয়া দিতে দেওয়া, আসতে দেওয়া, তা কত বড় অন্যায় কাজ ছিল, সরকারের কত বড় গলত সিদ্ধান্ত ছিল, সরকার নিজেও বোঝে নাই আমার এই সিদ্ধান্ত কত বড় আত্মঘাতী, এদেশের এই প্রায় 16 কোটি মুসলমানদের দিলের মধ্যে ছুরি চালানো হইত, একে আনা মানে এই দেশের সমস্ত মুসলমানকে জখম করা, আল্লাহ হেফাজত করছে। আল্লাহ ওই দেশকেও ধরছে, ওইদিকে ট্রাম্প আমি বলে টেম্পু, এলো মোদির দোকানদার ওঠালো টেম্পু, এও মুসলমানদের ফলে অনেক জুলুম করছে, অনেক জুলুম এখনো করতেছে, ক্ষমতা আসেই শুরু করছে জুলুম, আল্লাহ ওইখানেও ছড়াই দিছে, ওখানেও ছড়াই দিছে। তো এটা কাফেরদের জন্য আজাব হিসেবে আসছে, 2000 জন মুসলমান পড়ে গেছে এর মধ্যে, কারণ দুনিয়া তো মূলত বিচারের জায়গা না, বিচারের জায়গা কোথায়, আখেরাত, ওখানে মুসলমানরা বেঁচে যাবে। কাজে এই গজবের দ্বারা মূল উদ্দেশ্য কাফের, এই গজবের দ্বারা মূল উদ্দেশ্য কে, কাফের, চীনের কাফের, ভারতের কাফের, আমেরিকার কাফের, এই কাফের গুলো মূল উদ্দেশ্য। আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই, আমাদের না মাস্ক পরার দরকার আছে, না 14 বার হাত ধোয়ার দরকার আছে, হ্যাঁ না জুমার খুতবা এক লাইন করার দরকার আছে, কিচ্ছু দরকার নেই আমাদের। আমরা বাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, আর যে দোয়াটা শিখাই দিলাম এই দোয়াটা পড়ব। রইল একটা হাদিস, একটা হাদিস আসছে, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় তো তুমি যদি ওখান থেকে দূরে থাকো তুমি ওইখানে ঢুকো না, আর যদি ওইখানে থাকো তো ওইখান থেকে বের হয়েও না, একটা হাদিস আছে। কিন্তু এই হাদিসটা কার জন্য বলছেন নবীজি? দুর্বল ইমানদারদের জন্য। ওখানে থাকলে বের হয়েও না, আর না থাকলে ঢুকো না, হবে আল্লাহর হুকুমে। আর তুমি মনে করবা কি এখানে আসলাম বলে আমি এই ভাইরাসে পড়ে গেলাম, তোমার ইমান নষ্ট হয়ে যাবে। দুর্বল ইমানের জন্য বলছেন, পাকা ইমানদারের জন্য না। একবার আমরা ভারতে গেলাম আমাদের শায়খের দরবারে, তখন ভারতে মহামারী চলছে, ভারতে সুরত এলাকায় মহামারী চলছে, মানুষ সমানে মরতেছে। ঠিক সেই মুহূর্তে আমরা দশজনের মতো আলেম আমরা গেলাম উত্তর প্রদেশে শায়খের দরবারে। ওখানে যাইতে গেলে আগে ফোনে অনুমতি নিতে হয়, ফোনে অনুমতি নিতে হয়। আমরা অনুমতি চাইলাম, আমাদের পিসা হুজুর অনুমতি দিয়ে দিলেন। তিনি একবারও বললেন না তোমরা এখন আসো না, এখন এখানে মহামারী চলতেছে, তোমরা এখানে আসো না, এটা বললেন না। তিনি জানেন যেটা ওলামাদের জামাত, দেখি ওলামাদের জামাত, এরা তকদির বিশ্বাস করে। এরা যদি কেউ এসে পেলেগের মধ্যে পড়ে তবুও মনে করবে না যেখানে আসার কারণে হয়েছে, তারা মনে করবে আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়েছে। আমি দেশে থাকলেও হয়তো, আমি দেশে থাকলেও হয়তো এটা, এই জন্য উনি আমাদেরকে নিষেধ করেননি। ওই যে হাদিসটা মানুষটা বলে, ওই হাদিস কিন্তু সবার জন্য না। ওই হাদিস কার জন্য? দুর্বল মুমিনের জন্য। আপনি সবার হলে এখন জানছি না কোন সমস্যা নেই, বা চলে আসেন। যখন অন্য হাদিস আছে, নবীজি বলছেন কুষ্ঠ রোগী থেকে এইরকম ভাগো যেমন নাকি বাঘ সিংহ দেখলে ভাগো, এক হাদিস। আরেক হাদিস পাওয়া যায় নবীজি কুষ্ঠ রোগীকে সাথে নিয়ে এক প্লেটে খানা খাইলেন। তো বাহ্যিক ভাবে দুই হাদিসে সংঘর্ষ না? ওখানে কুষ্ঠ রোগী থেকে ভাগতে কইছে, আর এখানে নিজের সাথে এক প্লেটে বসাই দিছে, ব্যাপারটা কি? ওই ভাগার কথাটা দুর্বল মমিনের জন্য। কুষ্ঠ রোগী থেকে ভাগতে হবে, এই ভাগার কথাটা কার জন্য? দুর্বল ইমানের জন্য। তা যদি কুষ্ঠ হয় আল্লাহর পক্ষ থেকে হবে, কিন্তু সে মনে করবে ওই যে কুষ্ঠ রোগীর সাথে বসছিলাম এই জন্য হয়েছি। এই জন্য কি হয় আল্লাহর হুকুম, ওটা দুর্বল ইমানদারের জন্য। কিন্তু নবীজি তো মজবুত ইমানদার ছিলেন, তিনি তাকে সাথে নিছেন, নিজের প্লেটে বসাইছেন। সবকিছু দুর্বল মমিনের এক কথা, সবাল মমিনের এক কথা। কোন মানুষ বিবাহ করা দরকার কিন্তু সে গরিব, তখন বিবাহ করা দরকার কিন্তু সে গরিব। এখন তার ইমান হয় মজবুত না হয় দুর্বল, যদি ইমান দুর্বল হয়ে থাকে তাকে বলছে তুমি রোজা রাখতে থাকো, তোমার হাতে পয়সা আসা পর্যন্ত কি করো? রোজা রাখো। আর যার ইমান পাকা মুক্তা তারে কইছে এই গরিব অবস্থায় বিবাহ করো, আমি তোমাকে ধনী করে দিব, তোমার রোজা রাখার দরকার নেই, তুমি এই গরিব অবস্থায় বিবাহ করো। তা কোরআনের আয়াত 18 পারা, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। দেখেন একই ব্যাপার, গরিব মানুষ বিয়ে করার দরকার, পয়সা নেই, একজন করতেছে রোজা রাখো, একজন করতেছে বিয়ে করো, আমি তোমাকে ধনী করে দিব, বিয়ের অসিলে ধনী করে দিব। পার্থক্য হলো কেন? যে ইমানের মেহনত করছে, ইমানের জন্য সময় লাগাইছে দাওয়াতের লাইনে, তারা কত তুমি বিয়ে করো, বিয়ে করার সাথে সাথে দেখবা তোমার রিজিক বেড়ে গেছে, তোর ইনকাম ডবল হয়ে গেছে, আবার বাচ্চা হয়েছে ইনকাম তিন গুণ হয়ে গেছে, সন্তান বাড়বে তোমার আয়ও বাড়বে, আল্লাহ দিবে। আর ওরে কইছে দুর্বল মমিন যে ইমানের মেহনত করে নাই, তা তুমি রোজা রাখতে থাকো, রোজা রেখে রেখে নিজেকে কন্ট্রোল করো। আমরা কোন কাতারে পড়তে চাই, দুর্বল ইমানের কাতারে পড়তে চাই না মজবুত ইমানের কাতারে পড়তে চাই? তাহলে ওই হাদিস আমাদের দরকার নেই, তুমি ওখানে ঢুকো না, আর ওখানে থাকলে বের হয়েও না, ওটা দুর্বল মমিনের জন্য, আপনার আমার জন্য না। এজন্য এটা নিয়ে কোন রকম টেনশন করবেন না, এটা কোন আলোচনার বস্তু না, এটা আলোচনাও নিয়ে আসবেন না। কাফেরদের একটা আজাব, আমাদের কি কাফেররা মুসলমানদের উপর জুলুম করছে, অপরিসীম জুলুম করছে, আল্লাহ তার কুদরত দিয়ে পাকড়াও করছে। নমরুদকে পাকড়াও করে নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে পাকড়াও করছে, নমরুদ ফেরাউনকে দরিয়া দিয়ে পাকড়াও করছিল। তো নমরুদ ফেরাউনকে যেমন আল্লাহ গজব দিয়ে পাকড়াও করছিল, এই চীন ফেরাউন, হ্যাঁ ভারত ফেরাউন, আমেরিকাও ফেরাউন, এই ফেরাউন গুলোকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশার বদলে কি পাঠাইছে? করোনা ভাইরাস পাঠাইছে, ল্যাংড়া মশার বদলে এটা পাঠাইছে। তো এটা ওদের দুশ্চিন্তা, আপনার আমার কিছু না, আমরা একদম ফ্রি থাকবো, আল্লাহ পরে ভরসা রাখবো, তকদিরে বিশ্বাস রাখবো, আর নিজের কাজকর্ম চালাই যাব। কোন মাস্কের দরকার নেই, 14 বার হাত ধোয়ারও কোন দরকার নেই, কিচ্ছু না, ফালতু, সব ফালতু, ডাক্তাররা যা বলতেছে সব ফালতু, সব ফালতু। ডাক্তারদের কথা তখন নিব যখন হাদিস কোরআনের সাথে খাটে, আর তাদের কথা যে হাদিস কোরআনে না খাটে আমরা নিব না। ডাক্তাররা বলে সোয়াশে রোগ আছে, নবীজি বলেন সোয়াশে কোন রোগ নেই। সাহাবারা প্রশ্ন করলো, হুজুর একটা উটের চুলকানি হয় ওর পাশের টানো তো হয়, এতে তো বোঝা যায় সোয়াশে আছে। সাহাবারা প্রশ্ন করলেন, তখন নবীজি পাঁচটা প্রশ্ন করলেন, প্রথমটা হলো কেমনে, দ্বিতীয়টা না ওর পাশে থাকার কারণে হয়েছে, প্রথমটা কেমনে হলো? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে তো দ্বিতীয়টা কি? আল্লাহর হুকুম হয়েছে, ওর পাশে থাকার কারণে হয়নি। ইসলামের সোয়াশে কোন রোগ নেই, অথচ যে ডাক্তারকে জিজ্ঞেস করবেন সে বলল সোয়াশে। তারা ডাক্তারি পড়ছে, ইহুদি খ্রিস্টানদের যে থিওরি, হ্যাঁ ডাক্তারি থিওরি, হ্যাঁ ওই থিওরি তারা পড়ছে, ওই থিওরিতে কথা আছে, এই জন্য তারা বলবে এটা, কিন্তু আমরা বিশ্বাস করব না। আমরা যে যাই বলুক দুনিয়ার, আমরা এটা কোরআন হাদিসের সাথে মেলাইব, মিললে গ্রহণ করব, না মিললে গ্রহণ করব না, যে বলুক না কেন। ডাক্তার কি, যত বড় হার্টের ডাক্তার সব হার্ট অ্যাটাক করে মারা গেছে, যত হার্টের ডাক্তার সব হার্ট অ্যাটাক করে মারা গেছে, কি হল নিজের বাঁচাইতে পারল না? এই জন্য কোরআন হাদিস আল্লাহর কালাম, এটা সবচেয়ে বড়, এটাকে সামনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।